তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাত ওয়া সালামু আলা খাতামিন নবিয়্যিন, আম্মা বা'দু, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সালাত ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, সালাত ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী রহমত, শফি উম্মত, আল্লাহ তাআলা শেষ নবী হুযুরুল নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ট্রান্সমিশন রহমতপূর্ণ পর্বাত নিয়ে উপস্থিত হয়েছি। দূর এবং কাছে, দেশ এবং পূর্বাসী যারাই দেখতে পাচ্ছেন, সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। অনুষ্ঠানের শুরুতেই আমরা ভালো ভালো নিয়ত করে নিই, এলমে দিন হাসিলের জন্য বয়ান করব, বয়ান শুনব, পাশাপাশি আদব সহকারে উদাসীনতা থেকে বেঁচে আমরা আজকের অনুষ্ঠান শুনব ইনশাআল্লাহ তাআলা। আজকের খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা নিয়েছি, যার উপরে আলোচনা করা এবং শোনা এটা সৌভাগ্যের ব্যাপার ইনশাআল্লাহ তাআলা। আশা করছি আমরা আজকে অনেক কিছু শিখব। শুরুতেই আসুন আমরা হামদে বাড়িতে আলা শ্রবণ করে নিই।
সুলে আলা রাসুলে না সুলে আলা মুহাম্মাদিন সুলে আলা নবিয়ে না সুলে আলা মুহাম্মাদিন
দিলেন মুস্তফা
দয়া করলেন তার খোদা, পাথর করল জিকিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা বলকে বললে নমর বল না কি করছিলে, আমার আশার পূর্বে কি চুপে চুপে পড়ছিলে, যখন কোরআন শুনে ওমর তখন পড়লেন মধুর এই কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় বেলাল হাবশিকে ভালোবাসেন প্রিয় নবী, দুনিয়ার সকল আশিকে তিনি হলেন নয়নমণি। প্রিয় বেলাল হাবশিকে ভালোবাসেন প্রিয় নবী, দুনি আর সকল আশিকে তিনি হলেন নয়নমণি। শুইতেন তিনি কষ্ট কত রাখতেন বুকে, পাথর কত পড়তেন তবু এই কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
মাশাআল্লাহ, হামদে বারি তাআলা শ্রবণ করেছি, দাওকে মুনাওয়ার করলাম। আজকের বিষয় ইবাদতে প্রশান্তি। ইবাদতে প্রশান্তি নিয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, দেখেই ফেলেছেন আপনারা, আমাদের ইগ্গু মুবালিক ইমরান তারি এবং আমাদের মাইনুদ্দিন ভাই। ইনশাআল্লাহ তাআলা আজকের এই বিষয়বস্তু নিয়ে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব, যাতে আমাদের ইবাদতের মধ্যে দিল লাগে, ইবাদত করার আমাদের জজবা নসিব হয়, মানসিকতা তৈরি হয়। কেননা মানুষ যেখানে একটু লাভ হয় সেই দিকটাতে যাওয়ার চাহিদা বেশি থাকে, এর কারণ হচ্ছে নফস সেদিকে ধাবিত হয় যেখানে আমি লাভবান হব, আমি উপকৃত হব। তো এখন আজকের সমাজের মধ্যে মানুষ অস্থিরতার মধ্যে ভুগছেন, মানুষ টেনশনের মধ্যে ভুগছেন, কোথাও কোনো কাজে কোথাও কিছু ভালো লাগছে না। তো এই প্রশান্তিটা খুবই জরুরি রয়েছে, এবং কোরআনুল কারীমের মধ্যে মহান রব তাআলা ইরশাদ ফরমান যে আমার শরণের মধ্যেই রয়েছে হৃদয়ের প্রশান্তি। যাই হোক, আজকের আলোচনা আমরা শুরু করব আমাদের ইমরান ভাই থেকে, বিষয়বস্তু হচ্ছে ইবাদতে প্রশান্তি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইবাদতের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা পক্ষ থেকে প্রশান্তি অর্জন হয়, যেটা আমরা কোরআন করিমের আয়াতে মোবারকা শুরুতে আমরা শ্রবণ করলাম, নিশ্চয় আল্লাহ তাআলার শরণের মধ্যে রয়েছে মানুষের হৃদয়ে প্রশান্তি। এই হৃদয়ের যে প্রশান্তি, একটা হচ্ছে সুখ, একটা হচ্ছে শান্তি। এই সুখ এবং যে শান্তি যে বিষয়টা, সেটা হচ্ছে দুনিয়াবি ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে কিছু কিছু ক্ষেত্রে সুখটা ক্রয় করে পাওয়া যায়, কিনে পাওয়া যায়, কিন্তু অন্তরের যে প্রশান্তি সেটা দুনিয়াবি কোনো পার্থিক বস্তুর মাধ্যমে কিন্তু ক্রয় করে সেটা অর্জন করা যায় না। তো সেই হৃদয়ের প্রশান্তি, যেহেতু অন্তরের প্রশান্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার ইয়াদের মধ্যে, স্মরণের মধ্যে, যেহেতু মহান রব্বুল আলামিন কোরআন করিমের মধ্যে ইরশাদও করে দিয়েছেন, পৃথিবীর মানুষ সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত, কোনো মুসলমান যদি চায় যে আমি আমার অন্তরের প্রশান্তি অর্জন করতে চাই, তাহলে তাকে অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলার ইয়াদের মধ্যে, আল্লাহ তাআলার স্মরণের মধ্যে, জিকিরের মধ্যে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কাজ করলে মহান রব্বুল আলামিন খুশি, ওই কাজের মধ্যে অন্তরের প্রশান্তি নিহিত। এখন এই অন্তরের যে প্রশান্তি, মাদানী চ্যানেলের দর্শক, প্রতিটি মানুষ চায় যে আমি ইবাদত করব, ইবাদতের মাধ্যমে আমি অন্তর প্রশান্তি অর্জন করব। কিন্তু ইবাদত করার পরেও কিন্তু আপনার ইবাদত, আল্লাহ তাবারক ওয়া তাআলার বন্দেগী করার পরেও কিন্তু অন্তর প্রশান্তি অর্জিত না হওয়ার কিছু কারণ আছে।
আচ্ছা, মানে ইবাদত করছে তারপরেও
অন্তরের যে
প্রশান্তি তাও হচ্ছে না,
এরও কারণ রয়েছে। যেমন নামাজ আদায় করি, নামাজ আদায়ের মাধ্যমে, নামাজ যেহেতু ইবাদত, এর মাধ্যমে অন্তর প্রশান্তি অর্জন করার কথা, কোরআন করিমে তেলাওয়াতের মাধ্যমে, দুরুদ সালামের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে কিন্তু মানুষের অন্তরের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা কুদরতিভাবে একটা আপনার প্রশান্তি আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে দিয়ে দেয়।
যদি কলবের সুকুন, কলবের প্রশান্তি যদি মানুষের মাঝে না থাকে, তাহলে তার দুনিয়াবি যদি হাজার কিছু তার মধ্যে থাকুক না কেন, বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, আপনার স্ত্রী পুত্র ছেলে সন্তান, এমন কোনো নেয়ামত নেই যেই নেয়ামত আল্লাপাক তাকে দেন নাই, কিন্তু তার কলবি সুকুন নাই, কলবের প্রশান্তি নাই,
শান্তি যদি আপনার
যদি না থাকে, তখন কিন্তু তার কাছে মনে হবে যে আমি মনে হয় দুনিয়াতে কিছুই পেলাম,
মানে অনেক কিছু পাওয়ার পরও কিন্তু তার কাছে শূন্য মনে হবে। এর কারণ হচ্ছে যে আপনার কিছু কারণ, আপনার দেখা যায় যে কারণগুলোর কারণে মানুষ ইবাদত করে বটে, কিন্তু সে ইবাদতের মাধ্যমে সে চাইলেও কিন্তু তার অন্তর প্রশান্ত হবে না। কলবে সালিম যেটাকে বলা হয়, আপনার প্রশান্ত হৃদয়, যে আত্মার প্রশান্তি সেটা অর্জিত হবে না, সে কারণগুলো তুলে ধরার চেষ্টা করব। আরেকটা হচ্ছে, যদি আমরা চাই যে ইবাদত করব, ওই ইবাদতের মাধ্যমে আমি আমার অন্তরে প্রশান্তি অর্জন করব, তাহলে ওই ইবাদতটা হবে কেমন,
আচ্ছা
কী ধরনের ইবাদত, ইবাদত কোন পদ্ধতিতে আমরা করব, কীভাবে করলো, যেভাবে ইবাদত করলে আমাদের অন্তরের মধ্যে প্রশান্তি অর্জন হয়। যেমন শুরুতে আমি একটা বিষয় আরজ করব, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, ওই আমল সবচেয়ে উত্তম, ওই ইবাদত, ওই আমল সবচেয়ে উত্তম, পরিমাণে কম কিন্তু কন্টিনিউ।
আচ্ছা,
যেমন আমাদের এই অন্তরের যে প্রশান্তি ইবাদতের মাধ্যমে, যে অন্তরের মধ্যে আত্মার মধ্যে প্রশান্তি অর্জন হয়, না হওয়ার একটা কারণ হচ্ছে এটাই, আমাদের লেভেলটা হচ্ছে আপনার ভিন্ন। আমরা কখনো ইবাদতের মধ্যে খুব আমরা ঝাঁপিয়ে পড়ি, আচ্ছা হয়তো দুই একদিন তিন দিন, এরপর কিন্তু অনেক সময় আমরা ইবাদত থেকে একেবারে কী হয়ে যাই, আমরা গাফিল হয়ে। এখানে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকল ক্ষেত্রে, সেটা নামাজ হোক, সেটা রোজা হোক, সেটা কোরআন তেলাওয়াত হোক, সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা জিকির হোক, আমরা যে আমাদের যে ইবাদত, ওই ইবাদতের মধ্যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই ইবাদত উত্তম, যে ইবাদতের মাধ্যমে অন্তরের প্রশান্তি অর্জন করা খুবই সহজ, সেটা হচ্ছে ইবাদতটা পরিমাণে হবে কম কিন্তু কন্টিনিউ হবে।
আবার দর্শক শ্রোতা এরকম যেন না বুঝে ফেলি, আমরা পাঁচ অক্ত নামাজের জায়গায় তিন অক্ত, দুই অক্ত, চার অক্ত পড়ার জন্য বলা হয়েছে, এরকমটা নয়। ইবাদতের মাত্রা কম বলতে যেগুলো নফল ইবাদত সেগুলোর ব্যাপারে আসছে, কেননা কিতাবের মধ্যে পাওয়া যায় যে বান্দা ফরজ ইবাদতের পাশাপাশি যখন নফল ইবাদত করে তখন আল্লাহ তাআলা নৈকট্য হাসিল করতে তার এক ধাপ এগিয়ে যায়। তো সেই ইবাদতগুলো এখন দেখা যায়, অনেক দর্শক হবেন যে মাদানী চ্যানেলে শুনেছেন 1000 বার দুরূদ শরীফ পাঠ করলে এই সওয়াব। এখন অনেকে নিয়ত করে ফেলে যে আমি দৈনিক 1000 বার দুরূদ শরীফ পাঠ করবো, একদিন, দুই দিন, তিন দিন, পাঁচ দিন, সাত দিন, এরপরে গ্যাপ হয়ে যায়। তো এখানে বলার উদ্দেশ্য আপনি কম করুন, কমপক্ষে 313 বার দুরূদ শরীফ পাঠ করুন, কিন্তু গ্যাপ যেন না হয়ে যায়। শুনবেন ইনশাল্লাহ, আমি আসছি আপনার কাছে আবারও। মঈনুদ্দিন ভাই, আজকের বিষয় ইবাদতে প্রশান্তি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। ইবাদত মূলত আমরা করি যে আত্মার প্রশান্তির জন্যে, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা যা অনেকেই ইবাদত করে বা অনেকে অভিযোগও করে যে আমি তো অনেক ইবাদতই কন্টিনিউ করছি, বিশেষত যেমন নামাজও কন্টিনিউ আদায় করছি, কিন্তু আমার যে পরিতৃপ্তিতা বা নিষ্ঠতা ইবাদতের সেটা আছে আমার মধ্যে ফিল হচ্ছে না বা অনুভব করতে পারছি না। তো এটার একটা অন্যতম কারণ হচ্ছে, তো অনেক সময় দেখা যায় আমরা ইবাদত করি কিন্তু এটা উদ্দেশ্যটা আমাদের ঠিক থাকে না। তো উদ্দেশ্যকে ঠিক রাখা যে আমি কার জন্য ইবাদত করব, কিসের জন্য ভালো কাজ করব। আমরা অনেক ভালো কাজও আমাদের অনেক মুবাহ ও জায়েজ ভালো কাজগুলো হচ্ছে অনেক সময় বলা হচ্ছে যে মুসলমানদের প্রত্যেকটি নেক কাজই হচ্ছে নেকি।
ইন্নামাল আমালু বিন্নিয়াত। মঈনুদ্দিন ভাই খুব মানে পয়েন্টেবল জায়গায় নক করেছেন, খুব সুন্দর কথা বলেছেন, মানে যে আমি কোন উদ্দেশ্যে নেকি করছি আর কি।
মানে দীর্ঘদিন থেকে তো আমি কন্টিনিউ করেই যাচ্ছি,
কিন্তু প্রশান্তি কেন হচ্ছে না,
কেন হচ্ছে না। এখানে একটা বিষয়, যেমন যেটা আমাদের মঈনুদ্দিন ভাই বললেন, যেখানে একটা বিষয় হচ্ছে, যেমন আমি ইবাদত যখন করি যে ইবাদত করার ক্ষেত্রে মানে যে অভিযোগগুলো আসে, যেমন একটা অভিযোগ উনি বললেন যে আমি তো অনেক ইবাদত করি রেগুলার কিন্তু আমার অন্তর প্রশান্তি অর্জন হচ্ছে না। আবার অনেকের থেকে দর্শক আমরা শুনতে পাই এভাবে শোনা যায় আমি অনেক দোয়া করি কিন্তু আমার
দোয়া কবুল হচ্ছে না,
যে দোয়া কবুলের কোনো মাধ্যম আমি পাচ্ছি না যে আমার দোয়া কবুল হয়েছে, অথবা আমি দোয়া করি কিন্তু আমার চোখ থেকে পানি আসে না, আমার অন্তর নরম হয় না। আসলে হচ্ছে কি যে ইবাদতের মাধ্যমে বান্দার অন্তরের প্রশান্তি অর্জন হয়, অন্তর নরম হয়, সে আল্লাহর কাছে যখন হাত উঠিয়ে দেয় তখন তার কান্না চলে আসে। এর যে বিষয়টা, যে বিষয়টা আমাদের মোবাইল দিকে দাওয়াত ইসলামী বললেন যে আমি যে ইবাদতটা আমি করি, ইবাদত আমাকে প্রতিটা ইবাদত কেন কবুল হয় না এর কারণগুলো জানা। আচ্ছা, ইবাদত একটা তো আমি বললাম যে ইবাদতের মধ্যে কী করা, লেভেল মেনটেন না করা। আরেকটা হচ্ছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ইবাদতের আপনার যে কোনো ইবাদত, সেটা আলফিসেন ভাই, সেটা আপনি নামাজকে ধরে নেন, সেটাকে আপনি জিকিরুল্লাহকে ধরে নেন, সেটা আপনি দুরূদ শরীফকে আপনি ধরে নেন, যে কোনো ইবাদত হোক, ও ইবাদতের প্রশান্তি আনয়ন হবে কবুলিয়তের মাধ্যমে যদি সে ইবাদতটা বিশুদ্ধ হয়। কী হয়, যেমন একজন বলেন যে আমি প্রতিদিন আমি হাজারো বার লক্ষ বার আমি জিকির করি। এখন একজনের জিকিরের স্টাইল কী, জিকির সুবহানাল্লাহ, আপনি দেখবেন তসবিহ পড়তেই আছে। আচ্ছা, দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এখন এখানে এই যে দুরুদ, এই যে জিকির, এই দুরুদ এ জিকিরের মাধ্যমে কিন্তু তার অন্তর প্রশান্তি আসবে না। অথবা সে কোরআন তেলাওয়াত করলো, এখন কোরআনুল করিমের যে হক আদায় করতে হবে, যে আদায় করার কোরআনুল করিমকে যেভাবে তেলাওয়াত করার বিধান আছে, কোরআনুল করিম অবশ্যই এটা এমন একটা অন্তরের সুকুন। আমরা অনেক সময় দর্শক যখন কোরআনের তেলাওয়াত শুনি তখন এত ভালো লাগে যে ভালো লাগার অবস্থাটা এমন যে মঞ্চ একটু শুনি, মানে অনেকের প্রশ্ন যে আমি কীভাবে বুঝবো আমি ইবাদতের মধ্যে আমার কি প্রশান্তি অর্জন হচ্ছে। এর একটা লেভেল আমি দর্শককে বলে দিই, আপনি নামাজ পড়া শুরু করলেন, দু রাকাত পড়ার পর মঞ্চ চার দু রাকাত পড়ে, ঠিক আছে, চার রাকাত পড়ার পর মঞ্চ চার রাকাত পড়ে, কোরআন তেলাওয়াত আমরা নিয়ত ছিল আমি 100 আয়াত পড়ব, অনেকে নিয়ত থাকে, যেমন আমি অনেক সময় বসলে আমার নিয়ত থাকে যে আজকে এত আয়াত পড়বো,
পড়ার পরে মনে হয় আরেকটু পড়ে।
এই জিনিসটা দুরূদ শরীফ পড়ার নিয়ত ছিল আমি 200 বার দুরূদ শরীফ পড়বো, কিন্তু মনের এর মধ্যে যে একটা প্রশান্তি আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করে দিয়েছে, তো মন চাচ্ছে আরেকটু পড়ে। এখন এই একটা হচ্ছে যে এই প্রশান্তি যে আসছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে
ফিল হচ্ছে,
ফিল হচ্ছে, কিন্তু আরেকটা ফিল না হওয়ার যে কারণটা আমার বলার উদ্দেশ্য হচ্ছে সেটা, সেটা হচ্ছে আমরা যারা, একটা তো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমার মনে হয়, মানে দিনমা ইনশাআল্লাহ যদি একটু কন্টিনিউ করে যেটা বলে শুরু করছিল,
কিন্তু আমি কি বলতে যাচ্ছিলেন একটু,
আমি এই জিনিসটা বলে দিন, সেটা হচ্ছে যে আপনার ওই ইবাদতটা বিশুদ্ধ না হওয়ার যে সবচাইতে একটা বড় কারণ, একটা অনেক বড় কারণ, যে যেমন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
সঠিক উচ্চারণ,
সঠিক উচ্চারণ, আমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা জিকির, মানে যারা জিকির করে আর কি, কিন্তু মূলত যখন আমি জিকির করব, আমি দুরুদ পড়ব, আমি কোরআন তেলাওয়াত করব, দীর্ঘদিন যারা এভাবে করে যাচ্ছেন, দীর্ঘদিন যারা কোরআনকে মহব্বত করে কোরআনকে ভুলভাবে পড়ে যাচ্ছে, দীর্ঘদিন যারা জিকিরকে ভুলভাবে পড়ে যাচ্ছে, দীর্ঘদিন যারা দুরুদ পড়ে সেটাকে ভুলভাবে পড়ে যাচ্ছে, যদিও সেটা 100 বছর হোক না কেন, কিন্তু এর মাধ্যমে কিন্তু হৃদয়ের প্রশান্তি অর্জন হবে।
সঠিক নিয়ম, সঠিক পদ্ধতি, সঠিক উচ্চারণ,
জি,
এবং সঠিক নিয়ত,
জি জি, নিয়তের ব্যাপারেই বলছিলাম। তো আমাদের নিয়তটাকে আগে প্রথম সঠিক করতে হবে, যে আমি কি কারণে করব। যেমন অনেকে আছে মানুষকে লোক দেখানোর জন্য করে থাকে, একে তো লোক দেখানো এটা গুনাহের কাজ, আর পাশাপাশি এতে মাধ্যমে আমাদের কখনই অন্তরে প্রশান্তি আসবে না, ইবাদতের স্বাদ আমি খুঁজে পাবো না। তো আমার নিয়ত হবে, আমি যখনই মুসলমানদের প্রত্যেকটি কাজ এরকম হওয়া উচিত, যে আমি যখনই যা করব সেটা আল্লাহ ও তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টির জন্য করব। কারণ হাদিস কিতাবে এসেছে, তুমি যদি কোনো মুসলমানকে কোনো ভালো কাজের জন্য পছন্দ করো, সেটা যেন হয় আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয়ে থাকে। আমি তো কারো কোনো কাজের মধ্যে যদি আমার সেটা খুশি মনে হয়, যে না আমার ভালো লাগে, আনন্দদায়ক হয়, সেটাও যেন আল্লাহ তাআলার সন্তুষ্টির মাধ্যমে হয়, সন্তুষ্টির জন্য হয়ে থাকে, তাহলেই আমি প্রথমত আমার নিয়তকে সঠিক করা। কারণ হাদিসে পাক এসেছে, নবী করিম ইরশাদ করেন, সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল।
মাশাআল্লাহ, মারিদের সাথে আমি একটা অ্যাড করি, নিয়ত যেহেতু নিয়তের ব্যাপারে, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তির ব্যাপারে সাহাবায়ে কিরাম খুব প্রশংসা করলেন তার ইবাদত দেখে,
সুবহানাল্লাহ,
কিন্তু তার নিয়তের মধ্যে কী ছিল, গলত ছিল,
গলত ছিল,
মানে এত প্রশংসা করলেন, দেখা যায় না বাহ্যিকভাবে মানুষের ইবাদত বন্দেগি দেখলে বোঝা যায় যে, যখন প্রশংসা করলেন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সহকারে, সাহাবায়ে কিরাম সহকারে ওই ব্যক্তির পাশে উপস্থিত, তখন সাহাবায়ে কিরাম বলতে লাগলো যে ইয়া রাসূলুল্লাহ, আমরা যার ব্যাপারে বললাম সে হলো এই ব্যক্তি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নূরানি দৃষ্টি।
সুবহানাল্লাহ,
ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইয়াহিল উলুমউদ্দিনের মধ্যে হাদিসে মোবারকা নকল করেন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নূরানি নজর, দৃষ্টি যখন তার দিকে ইয়ে করলেন, করার সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বললেন, তুমি সত্যি করে বলে দাও, যে তুমি সত্যি করে আমার সামনে তুমি বলে দাও, যে তোমার মধ্যে কি এই খেয়াল আসে না, যে তুমি এই সমাজের মধ্যে এলাকার সবচাইতে ভালো ব্যক্তি, মানে ভালো আমলদার, ভালো ইবাদত গুজার। তখন সে সত্যি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে প্রকাশ করে দিলেন। এখন দেখে এই যে আপনি যে বিষয়টা বললেন নিয়তের ব্যাপার, যে নিয়ত এটা এমন একটা বিষয়, আমি আমার নিয়ত মানুষকে খুশি করা, আমার নিয়ত দুনিয়াবী কিছু অর্জন করা, আমার নিয়ত হচ্ছে আমার ইবাদতের প্রশংসা ছড়িয়ে দেওয়া,
সবার কাছে পৌঁছে যাক,
পৌঁছে যাক, একটা ভাইরাল হওয়া। এখন এই ভাইরাল যখন আমি হতে গেলাম, তো এভাবে হয়তো আমি 100 বছর আমি মানুষের কাছে ভাইরাল হয়ে যাব, কিন্তু অন্তরের প্রশান্তি অর্জন
আসবে না,
আসবে না।
এটার জন্যই প্রথমত আমাদের প্রয়োজন যে আমার নিয়তকে বিশুদ্ধ করা,
বিশুদ্ধ করা।
মাশাআল্লাহ, শুনবো ইনশাআল্লাহ আরও আমাদের আজকের বিষয় নিয়ে, ইবাদতের প্রশান্তি। কালাম আমরা শ্রবণ করি, আসুন, জুনায়দ ভাই আছেন, জুনায়দ ভাই আছেন, আর কালাম শুনবো না, জুনায়দ ভাই থাকলে একটা কালামের মানে খুবই আসে, ঠান্ডা ঠান্ডা মিঠা মিঠা।
মাশাআল্লাহ, আমার পর পুরনা আশা গোলামের স্বপ্নে একবার আধম গোলামের স্বপ্নে একবার পিয়া নবী এসে দাওলাদ দিদার দাও না তো মার দিদার দিদার
আল্লাহ পাক আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার দ্বারা ধন্য করুন। ইবাদতের প্রশান্তি হলে, ইবাদত যদি আমাদের সঠিক হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন সেভাবে হয়, তাহলে আর এই কামনা বাসনা যদি থাকে ইনশাআল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিদার দ্বারা ধন্য করবেন। জীবদ্দশায় হোক, কবর আখিরাতে হোক, মৃত্যুসজ্জায় হোক, ইনশাআল্লাহ তাআলা আখিরাতে হোক, দিদার একদিন একদিন নসিব আমাদের হয়েই যায়। তামান্না এবং ইবাদতের মধ্যে নিষ্কলুষ ইবাদত আমাদের খুবই জরুরি রয়েছে। দর্শকদের কিছু কল রয়েছে আমাদের সাথে, কিছু কল আমরা নিয়ে নিই, এরপর ইনশাআল্লাহ আসছি আমাদের ইবাদতের প্রশান্তি আজকের বিষয় নিয়ে আলোচনা করার জন্য। জি, কল চালিয়ে দিন।
ঢাকা থেকে বাচ্চা বলছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, অনুষ্ঠান দেখে খুব ভালো লাগতেছে, মাদানী চ্যানেল দেখে খুব আনন্দ লাগতেছে। আল্লাহ তাআলা মাদানী চ্যানেলকে আবার রাখুক, দোয়া করি আল্লাহ তাআলা জেনে মাদানী চ্যানেল সবাই জেনে দেখতে পারে, তৌফিক দান করি।
আমিন আমিন, মাশাআল্লাহ। নেক্সট কল।
আমি একটা মাতারে শুনতে চাই, যদি ভাগ্য আমার উজ্জ্বল করো।
আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। নেক্সট।
আমার নাম হচ্ছে গিয়া আলী হাসান, পাবনা অন্ত বাজার। আমরা এই চ্যানেল দেখি, আরো মানসিক বলি তোমায় এই চ্যানেল দেখো, এই চ্যানেল মাতিল খুব ভালো লাগতেছে।
আচ্ছা আচ্ছা, নেক্সট।
আমি মোহাম্মদ আসলাম দিনাজপুর থেকে বলতেছি, আমি একটি কালাম শুনতে চাই। হে খালিক ও মালিক, মহান সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, তুমি নিজে খুশি হয়ে যাও।
জি, আশা করছি জুনায়েদ ভাই এগুলো ই করে নিচ্ছেন, আমাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। আজকের বিষয় ইবাদতের প্রশান্তি, আমরা আলোচনায় আবারও যাব ইবাদতের প্রশান্তি।
হচ্ছে যে ইবাদত আমরা করব, সেই ইবাদতের দিকে খুব গভীরভাবে মনোনিবেশ হওয়া, খুব একাগ্রতার সাথে, খুব ইখলাসের সাথে সেই ইবাদতের দিকে নিজেকে কী করা, দাবিত করা। যেমন বিশেষ করে যখন আমরা নামাজ আদায় করি, আমরা কোরআন করিম তেলাওয়াত করার জন্য আমরা বসি, অথবা মহান রব্বুল আলামিনের জিকির করার জন্য আমরা বসি, তা আমাদের শারীরিক কন্ডিশনকে আমাদের দেখা উচিত। আমরা আমাদের শারীরিক যে অবস্থা, আমার শরীরের পবিত্রতা কতটুকু আছে, আমি যে স্থানে বসে আমি জিকির করি অথবা যেখানে আমি নামাজ আদায় করি, তো সেই স্থানটাও দিকও আমাদেরকে দেখতে হবে। যখন আমি স্থানটা যদি একটু ভালো হয়, দেখা যাচ্ছে প্রত্যেক স্থানে কিন্তু ইবাদতের মধ্যে কিন্তু মন বসে না। কেউ যদি অপবিত্র জায়গার মধ্যে, যেখানে শোরগোল হচ্ছে, ওই সকল জায়গার মধ্যে যদি কি ইবাদতের স্থান নির্ধারণ করে নেয়, তাহলে ইবাদতের দিকে মনোনিবেশ হওয়া খুবই কঠিন হয়ে যাবে। তো স্থানটা আমাদেরকে নির্ধারণ করা, আমাদের শারীরিক পবিত্রতার বিষয়গুলো একটু ভালোভাবে খেয়াল রাখা, এবং এরপরে আমি যখন ইবাদত করবো, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে ইরশাদ ফরমান, যখন তুমি নামাজে দণ্ডায়মান হবে, বিশেষ করে নামাজের ব্যাপারে আসলো, তুমি এই খেয়াল করো যে আল্লাহ তাআলা তোমাকে দেখছে। আর যদি এটাও অন্তর খেয়াল করবে, আমি আল্লাহ তাআলাকে দেখছি। তো এখানে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ ফরমান যে তুমি যদি তোমার রবকে নাও দেখে থাকো, তাহলে তুমি এটা অবশ্যই তোমার অন্তরে আনবে যে আমার রব আমাকে দেখছে। আসলে আমরা তো ইবাদত করি, আমরা নামাজ পড়ি, আমাদের যাদের নামাজের মধ্যে চতুর্মুখী খেয়াল চলে আসে, তারা শুরুতেই বুঝতে পারে যে আমার নামাজের মধ্যে কি আছে, গলদ আছে।
আচ্ছা,
অন্তরে তো পরে
নামাজের মধ্যে হিসাব নিকাশ চলতে থাকে, নামাজের মধ্যে এখন গিয়ে কাকে কি বলবো, হিসাব নিকাশ চলতে থাকে, কাকে কি জবাবটা দিব,
কোন একটা কাজ রেখে আসলো, সে ওই কাজে সে দ্রুত কিভাবে ওই কাজের দিকে চলে যাবে,
কারোর সাথে মানে একটু কথা কাটাকাটি হয়েছে, মনোমালিন্য হয়েছে, এখন নামাজের মধ্যেই জবাব খুঁজতেছে যে জবাব কি দিব, মোবাইলে কথা হচ্ছে, এখন মোবাইলে মেসেজিং হচ্ছে, চ্যাটিং হচ্ছে, এখন নামাজ সময় হয়ে গেছে, নামাজে চলে আসছে ঠিকই, কিন্তু অনুভব থাকে যে আমি এর নেক্সটে কী কী জবাব দিব।
তো এখানে আমাদেরকে দর্শক, আমরা যারাই চাচ্ছি যে ইবাদতের মাধ্যমে আমরা অন্তরে প্রশান্তি আমরা আনয়ন করব, তাহলে একটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ইবাদত করার, যে ইবাদত আপনি করবেন হোক, অল্প অল্প টাইম আপনি ইবাদত করবে, ইবাদতের জন্য নিজের ধ্যান, নিজের খেয়ালকে খুব গভীর মনোনিবেশ করা। আচ্ছা, আরেকটা হচ্ছে উলামায়ে কেরাম বলেন, অবশ্যই যখন কোনো ব্যক্তির ইবাদত বিশুদ্ধ হবে, তার নিয়ত ভালো হবে, ইখলাস থাকবে, ওই ইবাদতের মাধ্যমে রব্বুল আলামিন তাকে গুনাহ থেকে তাকে বাঁচার ব্যবস্থা করে দেবে। যখন কোনো একজন ব্যক্তি আপনি বুঝতে পারেন আপনার দ্বারা তেমন গুনাহ সংঘটিত হচ্ছে না, খারাপের দিকে মন যাচ্ছে না, গালিগালাজের দিকে মন যাচ্ছে না, আপনি হারাম খাওয়ার দিকে আপনার মন যাচ্ছে না, হারাম খাওয়া থেকে আপনি বিরত, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের যে ইবাদত, আমাদের যে নামাজ, রোজা, যা কিছু আমরা করে যাচ্ছি হয়তো এর মাধ্যমে কবুলিয়তের দিকে আমরা যাচ্ছি, অন্তর প্রশান্তি আসছে। তো এখন এখানে একটা বড় যেটা আমাদের একটা মেজর যেটা প্রবলেম আমরা বলবো, হয়তো এটার সাথে আমরা সবাই জড়িত, আমরা সবাই জড়িত, আমরা নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির করি, দান সাদেকা করি, অনেক কিছু করার পরেও বারবার বছরে আমরা কিন্তু অনেকে উমরা করতে যাই, মক্কা মদিনার জিয়ারত কিন্তু আমরা করি, দাওয়াত ইসলামের মাদানী মহলে আমরা মাদানী কাফলে আমরা সফর করি, সপ্তাহে ইজতিমার মধ্যেও কিন্তু আমরা অংশগ্রহণ করি, প্রতি আমাদের ঘরের মধ্যে অথবা বিভিন্ন স্থানে কিন্তু আমরা দরস বয়ান অংশগ্রহণ করি। এত কিছু করার পরেও কিন্তু দেখা যায় যে আমাদের অন্তরে প্রশান্তি না আসার একটা বড় কারণ ওলামা ইকরাম যেটা কিতাবের মধ্যে লিখেছেন সেটা হচ্ছে পাশাপাশি গুনার সাথে জড়িত থাকা। আমি নামাজ পড়ি সাথে আমার মিথ্যা, আমি কোরআন তেলাওয়াত করি কিন্তু আমি ঝগড়া করার অভ্যাস, আমি দুরুদ সালাম পড়ি, আমি যে সকল ইবাদতগুলো আমরা প্রতিনিয়ত করে থাকি এটার পাশাপাশি আমাদের থেকে কন্টিনিউ আমরা মিথ্যা বলা, গীবত করা, সগুলকুরি করা, ওয়াদা খেলাপি করা, ভিতরে হিংসা অহংকার, এই সকল গুনাহের কারণে যখন কোনো একজন ব্যক্তি ইবাদত করে, ইবাদত করার পর আবার গুনাহ করে, তো গুনাহ করার দ্বারাই তো কিন্তু মানুষের অন্তর কলুষিত হয়। হাদিসে পাকের মধ্যে আসছে যখন কোনো একজন ব্যক্তি একটি গুনাহ করে তো গুনাহ করার সাথে সাথে তার অন্তর্মধ্যে একটি কালো দাগ পড়ে যায়, ওই দাগ হতে হতে এক সময় তার চিত্ত অর্থাৎ তার সেই কলব যেটা সেটা একেবারে
সকলিত হয়ে যায়,
কলুষিত হয়ে যায়। তখন কোনো একজন ব্যক্তির যদি কলব যদি কলুষিত হয়ে যায় গুনাহের কারণে, আল্লাহ রাব্বুল আলামিন এর নাফরমানি করার কারণে, তখন কিন্তু সেই যদিও নামাজ পড়ে থাকে, ইবাদত মন্দি করে থাকে, কিন্তু তার অন্তর্মধ্যে সেই প্রশান্তিটা আসে না। এখানে আমরা যদি আমাদের অন্তরের ইবাদতগুলো যে ইবাদতগুলো আমরা করি আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায়, আমরা যদি গুনাহ থেকে বাঁচতে পারি, গুনাহ থেকে বাঁচার মাধ্যমেই কিন্তু মাদ্রাসার দর্শক আপনার অল্প ইবাদত করেও কিন্তু অন্তরের প্রশান্তি অর্জন করা সম্ভব। গুনাহ থেকে বাঁচতে হবে। আপনি একটি কলসির মধ্যে, আমি একটা এক্সাম্পল দিয়ে যাই, একটা কলসির মধ্যে কিন্তু মানুষ পানি কী করে ভর্তি করে থাকে, অত কোনো একটা পাত্রের মধ্যে পানি ভর্তি করা হয়, এরপরে পরক্ষণে যদি ওই পাত্রের নিচ অংশে যদি ছোটো 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 কয়েকটা ছিদ্র আমরা যদি রেখে দিই, তো ছিদ্র রেখে দেওয়ার কারণে আপনি পরক্ষণে দেখবেন, কিছুক্ষণ পর দেখবেন সেই কলসির মধ্যে খালি হয়ে যাবে। ওই পাত্রর মধ্যে আমি কখনো নামাজ রাখলাম, রোজা রাখলাম, হজ রাখলাম, জাকাত রাখলাম, তসবি, দুরুজ, সালাম, অনেক কিছু আমি সেখানে প্রতিনিয়ত আমি দেওয়ার চেষ্টা করি, কিন্তু পরক্ষণে সেই জিনিসটা যখন থাকবে, যখন আমার মধ্যে আমার পাত্রর মধ্যে যখন ইবাদত থাকবে, অবশ্যই ওই ইবাদত থেকে কী আসবে, আপনার সুকুন শান্তি অবশ্যই অন্তরের মধ্যে আসবে। কিন্তু সেটা তো থাকে না, সেটাকে থাকার আমরা রাস্তা রাখি না। কেন? আমরা নিচে দিয়ে ছিদ্র করে রাখছি, মিথ্যা বলা ছিদ্র, গীবতের একটা ছিদ্র, অহংকারের একটা ছিদ্র, খারাপ ধারণা করার একটা ছিদ্র, খারাপ দেখার একটা ছিদ্র, কান দিয়ে খারাপ শোনার একটা ছিদ্র, এরপরে দেখা যাচ্ছে যে চোখ দিয়ে খারাপ দেখার একটা ছিদ্র, গান শোনার একটা ছিদ্র, ছিদ্র আপনি বুঝতে পেরেছেন, ছোটো ছোটো আমরা ফোঁটা করে দিয়েছি। ইবাদত করি কিন্তু আমরা সেই ইবাদতগুলোকে আমরা আমাদের মাঝে স্থায়িত্বভাবে রাখার জন্য আমরা সে ব্যবস্থা কিন্তু আমাদের মাঝে নাই। আমরা অসংখ্য গুনাহের আপনার ছিদ্র করে দিচ্ছি, যার মাধ্যমে আমাদের ইবাদত করার পরও কিন্তু আমাদের অন্তরে প্রশান্তি অর্জন হচ্ছে না। তাই ওলামা ইকরাম বলেন ইবাদতের মধ্যে সবচাইতে আফজাল ইবাদত বলা হয়েছে গুনাহ থেকে বাঁচা।
গুনাহ অর্থাৎ হারাম এবং ইবাদত দুটো একসাথে চলতে পারে না?
চলতে পারে না।
আমি যদি ইবাদত করি, ইবাদতকে আমার কবুল করার জন্য বা শান্তি যদি খুঁজে পেতে চাই, তাহলে অবশ্যই আমাকে গুনাহকে অ্যাভয়েড করতে হবে,
অ্যাভয়েড করতে হবে,
গুনাহ থেকে পরিত্রাণ পেয়ে তারপর আমাকে ইবাদতের প্রতি যুক্ত হবে। এখন আমি গুনাহ করছি পাশাপাশি ইবাদতের প্রতিও যুক্তছি, তো আমার দুইটা একসাথে কখনোই হবে না, যেটা ইমরানের থেকে মূল বিষয়বস্তু
হয়ে যায়, মানে
সাংঘর্ষিক কখনো যেতে না হয়।
কলসের যে উদাহরণটা দিয়েছেন এটা আসলেই খুবই গুরুত্বপূর্ণ। আমরা ইবাদত করি, আমাদের থেকে গীবত হয়ে থাকে, ইবাদত হয়ে চগলখুরি হয়ে থাকে, ইবাদত হয় আমাদের কুদৃষ্টিও থাকে, ইবাদত হয় আমাদের অন্যান্য গুণা সঙ্গে থাকে, এবং বিশেষ করে হালাল এবং হারাম যে খাদ্য বস্ত্র এই ব্যাপারটা আমাদের জন্য ইবাদতের প্রশান্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। যদি আপনি আমি হালাল খাবার না খাই, হালাল বস্ত্র পরিধান না করি, তাহলে ওই ইবাদত আমার কবুল হচ্ছে না, প্রশান্তি কীভাবে আসবে? তো এই জিনিসগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। কিছু কল রয়েছে, কলগুলো আমরা নিয়ে নেই, এরপর ইনশাআল্লাহ আসবো আবার আমাদের টপিকের দিকে। কল চালিয়ে দিন।
আমি আমার ছেলে আর আমার পরিবারকে নিয়ে আপনার অনুষ্ঠান দেখতেছি। তো আপনার অনুষ্ঠান অনেক সুন্দর লাগে, অনেক ভালো। আমাদের ফ্যামিলিকে নিয়ে আমি মুভি দেখতাম আগে, কিন্তু আপনাদের এই টিভি মধ্যে আপনার এই অনুষ্ঠান দেখার পর থেকে আমার ফ্যামিলি নিয়ে আসলে আমি এই সারাক্ষণই
ইস্তেকামাতের জন্য বেশি বেশি দেখতে থাকুন, দোয়া করতে থাকুন যেন আল্লাহ পাক নেকির মধ্যে ইস্তেকামাত দান করেন। নেক্সট কল।
আমি মানে মোহাম্মদ ইদ্রিস, আমি একটা নাটক শুনতে চাই, দোয়া করো নবী আমায়।
আচ্ছা, মাশাআল্লাহ। কালামের ই হচ্ছে অনুরোধ আসছে জুনায়েদ ভাই, হচ্ছে মাদানী মাদিনী ওয়ালে আপনার ইনশাআল্লাহ তাআলা কণ্ঠে মাদানী মাদিনী ওয়ালে শোনা হবে। পাশাপাশি যেগুলো অনুরোধ আসছে আমরা কিছুক্ষণের মধ্যে আপনার নিকট আসছি। আমাদের টপিক ইবাদতে প্রশান্তি। ইবাদত এমন একটা জিনিস, ইবাদত কাকে বলে? ইবাদত হচ্ছে আল্লাহ পাকের জন্য আমরা যেই কাজগুলো করে থাকি শুধু আল্লাহ পাকের জন্য, সেই কাজগুলোই হচ্ছে ইবাদত। সেটা আল্লাহ পাকের জন্য হতে হবে, ইবাদত একমাত্র আল্লাহ পাকের জন্য। নামাজ হোক, রোজা হোক, হজ হোক, জাকাত হোক, দান খয়রাত হোক, যা কিছুই আপনার করি না কেন, মানুষের উপকার করা হোক, সকল কিছুই আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে সামিল রয়েছে। আর মানুষের মুসলমান হিসাবে প্রত্যেকটি সময়, মানুষের প্রত্যেকটি সময় ইবাদতের মধ্যে কাটানো উচিত। এখন এই প্রত্যেকটি সময় ইবাদতে কীভাবে আমরা কাটাবো? এই জন্য তো আমাদের ইবাদতে যদি প্রশান্তি না আসে তখন কিন্তু আমরা প্রত্যেকটা সময় ইবাদতে কাটাতে পারবো না, মন চাইবে না, যে আমি আমার চিন্তা আসবে না। ওই যে নিয়তের কথা শুরুতেই মাইনুদ্দিন বলেছিলেন, নিয়ত আসবে না। কারণ হচ্ছে গিয়ে আমি যখন কাজ শুরু করব এর মধ্যে পিছনে যদি ভালো নিয়ত করি তাহলে এটা ইবাদত হয়ে যাবে। আপনি ব্যবসা করেছেন, এর পিছনে যদি ভালো নিয়ত থাকে ব্যবসা করাটাও ইবাদত হবে। চাকরি করছেন, চাকরির সময়টা 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা, এটা ইবাদতের মধ্যে সামিল হবে। আপনি ভালো নিয়ত যদি ঘুমিয়ে থাকেন, ঘুমানোর আগে ভালো নিয়ত করেন, ঘুমটা আপনি ইবাদতে পরিগণিত হবে। ঘুমাচ্ছেন, আরাম করতেছেন না, আপনার ইবাদতের ইবাদত হচ্ছে, আপনার নামায় আমলের মধ্যে নেকি লেখা হচ্ছে। তো এই কাজগুলো তো আমাদেরকে জানতে হবে, এজন্য ইলমও দরকার। এবং যখন আপনি এই ইবাদতগুলো করতে থাকবেন, বান্দার প্রত্যেকটি সময় প্রত্যেকটি ক্ষণ যখন ইবাদতের মধ্যে কাটবে তখন দেখা যাবে যে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল তার মধ্যে একটা অটোমেটিক্যালি পরিবর্তন চলে আসবে। আর এই পরিবর্তনটা আনা আমাদের জন্য খুবই জরুরি রয়েছে। আর ইবাদত আমাদের করতে হবে নিষ্কলুষভাবে আল্লাহ তাআলার জন্য, ইখলাসের সাথে। না এর মধ্যে রিয়াকারী লোক দেখানো কোনো কিছু জড়িত থাকতে পারবে না। এখন আমাদের ইবাদতের মধ্যে লোক দেখানো ইবাদত চলে আসছে। ঘরের মধ্যে নামাজ আমরা একরকম পড়ি, মসজিদে আসলে আমরা আর একরকম পড়ি। দান খরাত করবো তো তা আমাদের জন্য এটা প্রচার প্রচার করতে হবে। কাউকে কিছু দান করলে, শীত বস্ত্র দান করলেও এখানে ফটো তুলতে হবে, কাউকে কিছু দান করলে এখানে ফটো তুলতে হবে, ফটো তুলেই সেটা আপলোড দিতে হবে আপনার সোশ্যাল মিডিয়ার মধ্যে, ভাইরাল আমাকে হতেই হবে। তো এই ভাইরাল হওয়ার জন্য যারা ইবাদত বন্দী করেন তারা দিলে প্রশান্তি কীভাবে পাবেন? তারা প্রশান্তি পাচ্ছেন যে কমেন্ট কয়টা আসছে, লাইক কয়জনে দিয়েছে, এটাকে পছন্দ কয়জনে করেছে, শেয়ার কয়জনে করেছে, এগুলো আসলেই আপনার দিলের মধ্যে কি প্রশান্তি লাভ হচ্ছে। এই প্রশান্তি তো এটি ইবাদতের প্রশান্তি নয়, এটা আপনার প্রসিদ্ধি লাভের প্রশান্তি, যে আপনি প্রসিদ্ধি লাভ করছেন। তো সেজন্য আমার প্রিয় দর্শক শ্রোতা, ইবাদত একমাত্র মহান রব তাআলার জন্য যখন আমরা করব তখন কিন্তু এর দিকে আমাদের নজর আসবে না। হ্যাঁ, কিছু কাজ রয়েছে যেগুলো প্রচারের জন্য, যেমন আমরা দাওয়াত ইসলামী থেকে কিছু যদি করা হয় তখন সেটা প্রচার করা হয়। এখন নাকি আপনারা তো সোশ্যাল মিডিয়া দিয়ে থাকেন, FZRF-এর কাজ যখন হয় তখনও সোশ্যাল মিডিয়া দেওয়া হয়। তো এইটা, এই দেয়াটা আর আমি পার্সোনালি দেয়াটা, আমি পার্সোনালি কাউকে কিছু দান করতেছি, এটা ফটোশ্যুট করে আমি দিচ্ছি, আরেকটা হচ্ছে সাংগঠনিকভাবে দেয়া হচ্ছে। তো এটা ওভারঅল সংগঠনের আপনার একটা নাম হচ্ছে, তাই না? তো সেখানে এটা কিন্তু আলাদা একটা ব্যাপার, আর একটা পার্সোনালি নাম হচ্ছে। তো নিয়তের এখানে যথেষ্ট মানে কমজোরি আমাদের মাঝে লক্ষণীয়, সেজন্য আমাদের উচিত হচ্ছে আমরা নিয়তকে পরিশুদ্ধ করি আমাদের ইবাদতে প্রশান্তি পেতে হলে, এটা আমাদের খুবই জরুরি রয়েছে।
এখানে একটা বিষয় আমি আপনার সাথে অ্যাড করে দিই, আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত আবু বিলাল মুহাম্মদ লিয়াস আতা কাদেরী দামাত বারাকাত মালিয়া, যিনি আলহামদুলিল্লাহ নিয়তের ব্যাপারে আমাদেরকে তাগিদ দিয়ে থাকেন, তিনি একটা খুব সুন্দর একটা পয়েন্ট তিনি লিখেছেন ওনার কিতাবের মধ্যে। সেটা হচ্ছে যে আপনি যে কোনো ইবাদত করার আগে একটু থেমে যান, একটু আপনি থেমে আপনার নিয়তটাকে আপনি কী করেন
পরিশুদ্ধ
করে নিয়তটাকে আপনি ক্লিয়ার করেন। যেমন আমরা তো বিভিন্ন সময় আপনার বিভিন্ন ইবাদতের দিকে আমরা কিন্তু কী হই, অগ্রসর আমরা হই, কিন্তু হওয়ার আগে আপনার আমরা কয়েক সেকেন্ডের জন্য অথবা মিনিটের জন্য একটু আমরা দাঁড়িয়ে যাই। আমরা হয়তো মাদানী চ্যানেল দর্শক আমরা দেখেছি মাদানী মুজাকারা তাবির আহলে সুন্নাত আলহামদুলিল্লাহ মুজাকারা আসার আগে দিয়ে একটি আপনার ইয়ের আপনার যে নিয়ত কার্ড যেখানে লাগানো হয়েছে সেখানে দাঁড়িয়ে
নিয়ত কামরার মধ্যে,
জি, এখানে আমরা যে কোনো ইবাদত আমরা করি করার আগে বাস একটু আমরা থেমে গিয়ে আমাদের নিয়তটাকে আমরা কী করি ক্লিয়ার করি।
মাশাআল্লাহ, কি কালাম কালাম শুনবেন, শুনান কালাম।
মালিক মালিক রব মহান, খালিক মালিক রব মহান, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার, তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, মোরা পাপ করি তুমি মাফ কর, মোরা জুলুম করি তুমি দয়া কর, মোরা জুলুম করি তুমি দয়া কর, ঘিরে আছে তোমার দয়াই দুনিয়া, ঘিরে আছে তোমার দয়াই দুনিয়া, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আমায় কাছে ডেকে নাও না সুধাপন করাও না, মদনী মদিনেওয়ালে আমায় কাছে ডেকে নাও না, মদনী মদিনেওয়ালে প্রেমের সুধাপন করাও না, মদিনেওয়ালে যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার, যখন হবে তোমার সপনে আসনা, মদনী মদিনেওয়ালে আমায় কা কাছে ডেকে নাও না,
ইবাদতের প্রশান্তি আজকের আমাদের টপিক। মাইনুদ্দিন ভাই বসে আছেন,
আমরা শ্রবণ করছিলাম ইবাদতের প্রশান্তি। তো ইবাদতের নিশ্চয়তা বা প্রশান্তি আরও কিছু লক্ষণ বা কার্যকলাপ রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা ইবাদতের প্রশান্তি অর্জন করতে পারি। তার মধ্যে একটি হচ্ছে যে সুন্নতের অনুসরণ, অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সুন্নতের উপর আমল করে ইবাদত করা। আমরা যে কাজগুলো করি, যে ইবাদত আমরা যে ইবাদত করি, সেটা যদি সুন্নতে অনুসরণ করা হয়, অর্থাৎ সুন্নতের মাধ্যমে হয়, ইনশাআল্লাহ তার মাধ্যমে আমাদের ইবাদতের মধ্যে প্রশান্তি আসবে। আর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তো ইশারি করেছেন যে আমার সুন্নতকে ভালোবাসলো সে মূলত আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। এরপর একদিন এছাড়াও হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একদিন আরজ করেন, তিনবার এই কথাটি আরজ করেন যে আমার প্রতিনিধির ওপর আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক। তো তখন উপস্থিত সাহাবাই কেরাম আলহিমুর হৃদয়গণ আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আপনার প্রতিনিধি কি? তখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার প্রতিনিধি হচ্ছে তারাই যারা আমার সুন্নতকে ভালোবাসে এবং আমার সুন্নতকে অপরের কাছে পৌঁছে দেয়।
সুবহানাল্লাহ।
এই সুন্নতকে অনুসরণ করে যখন আমরা আমল করব, তো ইনশাআল্লাহ আমাদের এই আমলের মধ্যে বা আমলের মাধ্যমে আমাদের মধ্যে প্রশান্তি সৃষ্টি হবে, আমরা ওই আমলের নিশ্চয়তা লাভ করব। পাশাপাশি আরও কিছু আছে, যেমন অহেতুক কথাবার্তা থেকে বেঁচে থাকা, নিজেকে মুক্ত রাখা। অর্থাৎ আমরা যদি ইবাদত করার ইবাদত করি কিন্তু আবার অনর্গল কথা হয়তো কাজকর্ম করে থাকি, তাহলে দেখা গেছে আমাদের মধ্যে যে ইবাদতের নিষ্ঠতা ওটা থাকে না এবং ইবাদতের মধ্যে মনোযোগ আসে না।
মানে গাম্ভীর্যতা ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, এটা নিয়ে একটু আলোচনা না করলেই নয়। ইমরান ভাই রয়েছেন, যে আমাদের সমাজের মধ্যে আমরা এই ব্যাপারগুলো যেটা মানে তুমি বলেছেন যে অনর্গল কথা বকেই যাওয়া,
অনর্গল অহেতুক যে গল্প
কথাবার্তা, গল্প গুজব,
হাসি মজাক করা,
ইবাদতের মধ্যেও ফাস্ট, তার মধ্যেও ফাস্ট।
এখানে আসলে একটা বিষয়, হুযুর সাল্লাল্লাহু তাআলা আলাইহিসসালাম বলেন যে চুপ রইলে সে মুক্তি পেল।
সুবহানাল্লাহ।
এখানে যে মুক্তি পাওয়াটা, যেমন অন্য একটি হাদিসে পাকের দিকে যদি আমরা যাই, যারা অট্টহাসি দেয়, বেশি হাসি মজাক করে, তাদের
কঠোর হয়ে
যায়, কঠোর হয়ে যায়। এখন অন্তর যখন কঠোর হয়ে যায়, দেখেন যার অন্তর যত নরম হবে, যত নমনীয় হবে, তত কিন্তু সে আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে দাবিত হবে। এখন আমাদের দেখা যাচ্ছে যে আমরা সেখানে বেশি যাওয়া আশা করি, যেখানে একটু হাসি মজাক হয় আমরা তাদের সাথে চলাফেরা করার চেষ্টা করি, যারা একটু হাসি মজাক করে। আসলে হচ্ছে কি যে আমাদের ইসলামের যে বিধানটা কিতাবের মধ্যে আসছে, যে একজন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে আপনার ওই এলাকার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব আসলো, তো গজব আসার যে কারণটা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে সেখানকার লোকেরা, তারা বিশেষ করে যুব সমাজ যারা, তারা তাদের নির্দিষ্ট স্থানে, বিভিন্ন রাস্তার স্থানে তারা কী করতো, তারা হাসি ঠাট্টা করতো, মানে তারা সেখানে কৌতূহল করতো, মজাক করতো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের এই অপকর্মের কারণে তারা সেখানে আড্ডাবাজি করতো। তাদের আজকে আড্ডাবাজি কোথায় নেই? আজকে যদি আমরা দেখি প্রত্যেক মহল্লাতে আপনি দেখবেন এমন কিছু স্থান আছে যেখানে আপনার মানুষ আড্ডা দিয়ে থাকে, সেখানে গল্প হচ্ছে, সেখানে গান হচ্ছে, যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা নাফরমানি হচ্ছে, যেখানে হাসি অট্টহাসি দেওয়ার একটা পরিবেশ তৈরি করা হচ্ছে,
যেখানে গল্প গুজব আড্ডাবাজি হয় সেখানে গুনাহ কিন্তু সংগঠিত বেশি হয়।
সেখানে তো অবশ্যই গুনাহ সংগঠিত হচ্ছে, সেখানে আপনার ওই বিভিন্ন ধরনের অপকর্মগুলোকে পাশাপাশি কী করে
স্থাপন করা হচ্ছে।
এখানে আপনার যদিও আমরা যারা গাম্ভীর্য ভাব নিয়ে যারা থাকে, গাম্ভীর্য ভাব মানে একবারে মন খারাপ করে না, মানে তাদের ঠান্ডা মেজাজ যেটাকে বলা হয়, একবার গাম্ভীর্য ভাব নিয়ে থাকে, এটা কিন্তু প্রিয় বান্দাদের গুণাগুণ। যদি আমরা তাদেরকে বোকা বলে থাকি, আসলে কিন্তু বোকা না, যে আমরা যারা বেশি হাসি মজা করে, বেশি কথা বলে, তাদেরকে আমরা সালাক বলে থাকি। এই ধরনের সালাক যারা, তারা কিন্তু বেশিরভাগ কী হয়, অপদস্থ হয় তাদের কথার কারণে, তাদের বিভিন্ন ধরনের আপনার আচার আচরণ, সালাক যেটা মানে সালাকবাজি যারা করে তারা হয়ে থাকে, বিভিন্ন জায়গায় তারা অপদস্থ হয়ে থাকে। তো মুক্তি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যেটা বলেছেন, আপনার যত আমরা কম কথা বলতে পারি এর মধ্যে। আরেকটা হচ্ছে যে ওলামা ইকরাম বলেন, যদি কোনো ব্যক্তি তার ইবাদতের পাশাপাশি যদি অধিক পরিমাণে সে ইস্তিগফারকে সামিল করে নেয়, কান্নাকে, ইস্তিগফারের সাথে সাথে তার ইস্তিগফার তওবা, তো এই তওবা, এটা আমি একটা কিতাব পড়ছিলাম, সেখানেও কিন্তু এটার মধ্যে যে মানুষের আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি করার, তার অন্তরের প্রশান্তি, মানে অন্তরকে আল্লাহর দিকে মনোনিবেশ করার একটা বড় মাধ্যম হচ্ছে ইস্তিগফার করা, তওবা করা। অধিক পরিমাণে যেমন আমরা নামাজ পড়ি, ইবাদত করি, সকালে রাতে আমরা একটু কী করি, আল্লাহর কাছে একটু আপনি দোয়া করেন, ফরিয়াদ করেন, কান্না করেন, আপনি অধিক পরিমাণে ইস্তিগফারকে আপনি সামিল করেন, অটোমেটিকলিভাবে আপনি দেখবেন যে আপনার ইবাদতের মধ্যে একটা মিষ্টতা কি অনুভব হচ্ছে। আর ইস্তিগফার এমন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হাদিসে পাক ইরশাদ ফরমান, লোহার ন্যায় মানুষের অন্তরের মধ্যে কি মরিচা লেগে যায়, লোহা যদি ব্যবহার না করে যদি কোনো স্থানে যদি রেখে দেওয়া হয়, আপনি দেখবেন কিছুদিন পরে দেখবেন সেখানে মরিচা লেগেই যাবে অটোমেটিকভাবে, তদরূপ মানুষের অন্তরের মধ্যেও কি মরিচা লেগে যায়। তো হুযুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেন যে এর সাফাই মানে পরিচ্ছন্নতা হচ্ছে কি ইস্তিগফার। ইস্তিগফার এটা এমন একটা বিষয়, আলহামদুলিল্লাহ শেখ তরিকাত আমির আহলে সুন্নাহ দামাত বারাকাতুল আলিয়া আমাদেরকে দৈনন্দিন যে আমলের জন্য যে রিসাল আমাদেরকে উপহার দিয়েছেন, নেক আমল, নেক আমলের মধ্যে যত করে আমরা প্রতিদিন আমরা ইস্তিগফারকে সামিল করতে পারি, সত্তর বার কমপক্ষে 70 বার,
112
করা যায়, এই 70 বার আপনি কি করেন, আপনি যখন ইস্তেগফার স্বাভাবিকভাবে দেখবেন, ইস্তেগফার যখন মানুষ আস্তাগফিরুল্লাহ পাঠ করে, আস্তাগফিরুল্লাহাল আযীমা ওয়া আতুবু ইলাইহি, স্বাভাবিক ইস্তেগফার মুখ থেকে আসার সাথে সাথে কিন্তু তার অন্তরটা কি হয়ে যায়, আল্লাহর দিকে কি
দাবিত হয়ে যায়।
তো আমরা যারা ইবাদত করি ঠিক, কিন্তু যারা আমরা ইস্তেগফার থেকে দূরে, যারা আমরা কান্না করা থেকে দূরে, আমি তাদেরকে বলবো যে আপনি এর অভ্যাস তৈরি করার জন্য, কমসে কম এর অভ্যাসটাকে তৈরি করার জন্য আপনার দাওয়াত ইসলামীর যে মাদানী মহল, মাদানী পরিবেশে সব থেকে ইজতেমাতে আপনি অংশগ্রহণ করেন, সেখানে আলহামদুলিল্লাহ যে তওবা যে করানো হয়, যেমন বৃহস্পতিবার ইজতেমার মধ্যে দোয়া করানো হয়, তওবা করানো হয় আপনার, এর দিকে যদি আমরা মাদানী মহলের সাথে যদি আমরা ইনশাআল্লাহ সম্পৃক্ত আমরা থাকতে পারি, তাহলে যে ইস্তেগফার করা, যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাওয়া, তওবা করা, কান্না করার, এর একটা পরিবেশের কিন্তু দরকার আছে। পরিবেশটা
যাদের প্রশান্তির মধ্যে এটাও রয়েছে যে পরিবেশ, আর আমরা তো এটাও জানি যে সহবতে সালিহীন, আমার সহবত যার সাথে হবে আমার বৈশিষ্ট্য তেমনই হয়ে যাবে। তো আমি যদি নেককারে সহবত অবলম্বন করি, আল্লাহ চায় তো ওই নেককারে সংস্পর্শে থাকার বদলতে আমার মধ্যে আমলে জজবা আসবে, এবং পাশাপাশি তার থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের মধ্যেও ওই একাগ্রতা সৃষ্টি হবে। এই জন্য আমাদেরকেও প্রয়োজন যে ভালো সঙ্গ অবলোকন করা, যেমন তাদের সঙ্গ নিয়ে চলা, আলহামদুলিল্লাহ তো দাওয়াত ইসলামী সেটাই, সেই পরিবেশই আমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন। তো আমরা যদি দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে, দিনী পরিবেশে সম্পৃক্ত হয়ে যাই, ইনশাআল্লাহ আল্লাহ চায় তো আমাদের মধ্যে এই পরিবর্তন আসবে, এবং আমরা যারা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যারা ইবাদতের মিষ্টতা খুঁজে পাচ্ছি না, তো আমি তাদের সকলকে আহ্বান করবো, আপনারাও মাদানী চ্যানেলের দেখার পাশাপাশি মাদানী মহলে, দাওয়াত ইসলামী দিনী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান, কাফেলায় কোর্সে ইত্তেকাফের মধ্যে সামিল হয়ে যান, ইনশাআল্লাহ এর বদলতো আমাদের মাধ্যমে আমলের পরিবর্তন আসবে, পাশাপাশি ইবাদতের মিষ্টতাও সৃষ্টি হবে।
এখানে মাদানী মহলের একটা বরকত, মাদানী পরিবেশের একটা বরকত এটি হবে, যারা দাওয়াত ইসলামীর সাথে যারা থাকে অথবা সম্পৃক্ত যারা থাকবে, তো তারা অসৎসঙ্গ থেকে যারা বেঁচে যাবে। ওলামায়ে কিরাম আরেকটি পয়েন্ট কিতাবের মধ্যে লিখেছেন যে ইবাদতের মিষ্টতা না আসার, স্বাদ অনুভব না হওয়ার একটা কারণ হচ্ছে যারা অসৎসঙ্গ অবলম্বন
করে। আল্লাহ,
অসৎসঙ্গ এটি এমন একটি বিষয় যেটা মানুষের অল্প সময়ের মধ্যে ইমানকে, মানুষের আকীদাকে খারাপ করতে পারে। আজকে হয়তো আমরা যেখানে আমরা চলাফেরা করি, যেখানে আমরা যাওয়া আসা করে থাকি, বাজারে হোক, মার্কেটে হোক, রাস্তায় হোক, অথবা বিভিন্ন স্থান, বিভিন্ন স্পট আমাদের রয়েছে, আমি দর্শককে বলবো, দেখেন আমাদের ইমানকে নষ্ট করার জন্য, আমাদের আকীদাকে নষ্ট করার জন্য, আমাদের আমলকে বরবাদ করার জন্য আজকে ইন্টারন্যাশনালভাবে বিভিন্ন ধরনের চক্রান্ত কিন্তু আজকে করা হচ্ছে। এটা নাম নেওয়ার প্রয়োজন নেই, এটা আমরা সকলেই সোশ্যাল মিডিয়াতে দেখে থাকে, কিছুদিন পর পর এক একটার নামে, হয়তো কিছুদিন পরে একটার আগমন হচ্ছে, হয়তো আপনারা জানেন। এভাবে আপনার বিভিন্ন মাসে, বিভিন্ন টাইমে, যেখানে অসৎ সঙ্গ, অসৎ পরিবেশে আমরা, আপনার হয়তো আপনি বললেন যে আমি তো কিছু টাইমের জন্য যাচ্ছি, আমি তো মাসে একবার আমি যাচ্ছি, আমি তো নামাজ পড়ি, তাই আমি তো কোরআন তেলাওয়াত করি, কিন্তু আমি যে ওই যে মাসে বছরে যে কয়েকটি স্পটের মধ্যে কিছু খারাপ সঙ্গের সাথে যে আমি ওঠা চলাফেরা করি, এর কারণে কিন্তু আমি আমার ইবাদতের যে মিষ্টটা যেটা ছিল, স্থায়িত্বটা, একটা জিনিস আমরা যদি দুনিয়াবি হোক অথবা দিনই হোক, দর্শককে বলবো যদি কোনো ব্যক্তি সফলতা পেতে চায়, তাকে সেটার মধ্যে কামিয়াবি পেতে হলে তাকে স্থায়িত্বটা লাগবে। এক বুজুর্গের ব্যক্তির ঘটনা, যিনি 70 বছর ইবাদতে ছিলেন, রাতে ইবাদত, দিনে রোজা, শুধু একটা, তার তার এই চোখ দিয়ে শুধু একবার সে খারাপ দৃষ্টিতে, সে খারাপ কিছুর প্রতি সে কী করছে, দৃষ্টিপাত করার কারণে সে বলে, ওই বুজুর্গের ঘটনা এভাবে এসেছে, তিনি বলেন যে আমার মনে হচ্ছে আমার 70 বছরের ইবাদতের যে স্বাদ এটা নষ্ট হয়ে গিয়েছে, ওনার অনুভূতি। তো দেখেন আল্লাহওয়ালারা সব বুঝে, আল্লাহওয়ালারা ইবাদতের স্বাদ কী তাও বুঝতে পারে, আবার ইবাদতের মিষ্টতা কখন নষ্ট হয়ে যাচ্ছে এটাও কিন্তু বুঝতে পারে। তো দর্শক, আমাদেরকে, আমরা যারা মাঝে মধ্যে হয়তো বলেন, আমি তো মাঝে মধ্যে ঝগড়া করি, আমি মাঝে মধ্যে আমি কী করি, গালিগালাজ করি, আর আমি তো বেশি হারাম খাই না, মাঝে মধ্যে খাই। তো যারা আমরা মাঝে মধ্যে আমরা করে থাকি, তো আমাদেরকে একটু আমাদের হালতের দিকে আমাদেরকে তাকানো উচিত। আমাদের একটু হারাম খাওয়া, আমাদের একটু হারাম দেখা, একটু হারাম শোনা, একটু সময়ের জন্য হারাম জায়গায় অবস্থান করা, আমার আপনার ইবাদতের মিষ্টতা থেকে আমাকে আপনাকে বঞ্চিত করে দেবে, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দিবে।
খারাপ সঙ্গ যে কারণ হাদিসে পাকের মধ্যে এসেছে তার সারা মর্ম অনেকটা এমন যে বন্ধুত্ব করো তার সাথে যাকে দেখলে আল্লাহ তাআলার কথা স্মরণ এসে যায়। আমাদের তো বন্ধুত্ব এমন সঙ্গই কি করা উচিত যে আমি আমাকে যাকে দেখে আমার ইবাদতের প্রতি আগ্রহ হবে। আলহামদুলিল্লাহ তার জন্য মাদানী মহল রয়েছে, আমরা ইনশাআল্লাহ মাদানী মহলে যদি সম্পৃক্ত থাকি ইনশাআল্লাহ আল্লাহ চাই তো আমাদের মাধ্যমে এই পরিবর্তন আসবে ইনশাআল্লাহ।
মাশাআল্লাহ, দর্শক শ্রোতা দেখতে দেখতে সময়ের শেষ প্রান্তে আমরা চলে আসছি। আসুন আমরা দাঁড়িয়ে সাল্লাতু সালাম দিই, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা আরশ সালাম শম এ বজ মেহদায়ত পেলা হো সালাম গৌসিয়া জম ইমাম তো কা বনো কা জলওয়ায়ে শানে কুদরত পেলা হো সালাম ডালে দি পনবো মে আজমতে মুস্তফা সৈয়দি আলা হযরত পেলা হো সালাম ফয়জ সে লাখো সালাম শম বজ মেহদায়ত পে লাখো সালাম।
সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك اللهم إني أسألك المعافاة في الدين والدنيا والآخرة اللهم بلغنا رمضان بصحة وعافية سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين وحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم।
সাথে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।